ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা। এখন বাংলাদেশে ভারতে শুক্রবার রাত, আর এখানে ওয়াশিংটনে শুক্রবার দুপুর। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
থাইল্যান্ড সরকারের আইন কর্মকর্তারা বাংলাদেশ ও মিয়ানমার থেকে মানব পাচারের অভিযোগে 72 জনকে অভিযুক্ত করেছে।
রয়েছে কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
স্বাধীনতা দিবসের আগে বার্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের, জঙ্গি নাশকতার আশঙ্কায় জেলার মালদহ সীমান্তে সতর্কতা।
আরও থাকছে জিআইএসটি জিস্ট প্রতিযোগিতায় বিজয়ী সাবিরা মেহরিনের সাক্ষাৎকার।
আমরা গরিব মানুষদেরকে শক্ত এবং ভালো দেখে আমরা ঘর বাড়ি তৈরি করার জন্য আমরা কিছু মেটেরিয়ালস দিতে চাই।
তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি সেলিম হোসেন। কড়া নিরাপত্তা এবং উষ্ণ সম্বর্ধনায় দুদিনের ঐতিহাসিক সফরে শুক্রবার সন্ধ্যায় কেনিয়ায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে এটিই তাঁর প্রথম কেনিয়া সফর। কেনিয়ানরা প্রেসিডেন্ট ওবামার আগমনকে হোম কামিং আখ্যা দিয়ে সুন্দর করে সাজিয়েছেন নাইরোবি শহরকে। আফ্রিকায় প্রথমবার অনুষ্ঠিত বিশ্ব উদ্যোক্তা সম্মেলন এ প্রেসিডেন্ট ওবামা যৌথ আয়োজক হিসেবে ভাষণ দেবেন শনিবার। প্রেসিডেন্ট ওবামার জন্য কেনিয়ার বিশেষত্ব হচ্ছে দেশটি তাঁর পিতার জন্মস্থান এবং পশ্চিম কেনিয়ার গ্রামে তিনি সমাহিত। 2006 সালে সেনেটর হিসেবে শেষবার কেনিয়া সফর করেছিলেন প্রেসিডেন্ট বারাক ওবামা। কেনিয়ার ডেপুটি প্রেসিডেন্ট উইলিয়াম রুতো বললেন, তাঁর এই সফর আমাদের জন্য, আমাদের দেশের জন্য অনেক কিছু।
প্রেসিডেন্ট ওবামা ইজ নট জাস্ট এনি আদার আমেরিকান প্রেসিডেন্ট। He has African roots
Mr. Obama onno je kono American president er moto noy tar royeche Africar shekor bishesh kore Kenyar shekor ar tai amader jonne tini khubi guruttopurno ebong alada rokom tar soforer mul bishoy banijjo ebong nirapotta briddhi Kenyar Somaliar jongi goshthi al shababer hamlar ashongkay royeche Kenya ebochhor April-e Garissa bishwabidyaloye sobche marattok ভয়াবহ হামলার ঘটনা ঘটে যাতে 148 জনকে হত্যা করে, তারা বেশিরভাগই ছিল শিক্ষার্থী। তুরস্ক বলেছে ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে তারা ওই জঙ্গি দলের ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালানো শুরু করেছে। শুক্রবার তুরস্কের দিয়ারবাকির থেকে 3টি F-16 যুদ্ধবিমান তুরস্কের সীমান্ত সংলগ্ন কিলিস শহরে ইসলামিক স্টেট জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে আক্রমণ চালায়। এক সংবাদ সম্মেলনে তুরস্কের প্রধানমন্ত্রী দাভুতুগলু বলেছেন যুক্তরাষ্ট্রের উপর হামলায় তুরস্কের উপর হামলায় তাঁর সরকার চুপ করে থাকবে না। তুরস্কের সীমান্ত নিরাপদ রাখতে তারা বদ্ধপরিকর উল্লেখ করে তিনি বলেন, তুরস্কের সেনাবাহিনী আজ জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে 100% সফলতায় আক্রমণ চালিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছে। এই প্রথম তুরস্ক সিরিয়ায় ইসলামিক স্টেট ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালাল। পূর্ব ঘোষণা ছাড়াই কুর্দিস্তান সফরে গিয়ে কুর্দি নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ কার্টার। শুক্রবার সকালে তিনি ইরবিলে পৌঁছান। ওয়াশিংটনের ঘনিষ্ঠ মিত্র কুর্দিস্তানের প্রেসিডেন্ট মাসুদ বারজানির সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে তাঁর। উত্তর ইরাকের স্বায়ত্তশাসিত অঞ্চল এবং সিরিয়ার এই প্রতিবেশী কুর্দিস পেশমার্গা যোদ্ধারা ইসলামিক স্টেট জঙ্গিদের সঙ্গে সফলতার সঙ্গে লড়ে আসছে দীর্ঘদিন। বাগদাদ সফর শেষে ইসলামিক স্টেট জঙ্গি দমনে ইরাকি বাহিনীকে যুক্তরাষ্ট্রের সহায়তায় আরও শক্তিশালী করবার আশ্বাস দেওয়ার পর অ্যাশ কার্টার কুর্দিস্তান সফরে যান। এর আগে তিনি ইসরায়েল, জর্ডান এবং সৌদি আরবও সফর করেন। থাইল্যান্ড সরকারের আইন কর্মকর্তারা বাংলাদেশ এবং মিয়ানমার থেকে মানব পাচারের অভিযোগে 72 জনকে অভিযুক্ত করেছে, যাদের মধ্যে রাজনীতিবিদ এবং সেনাবাহিনীর একজন জেনারেলও রয়েছেন। 30 জনের মতো অভিযুক্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে। এ সম্পর্কে ঢাকা থেকে আমাদের সংবাদদাতা জহুরুল আলম বিস্তারিত জানাচ্ছেন।
গত মে মাসে থাইল্যান্ড মালয়েশিয়া সীমান্তে পাচার হওয়া ব্যক্তিদের গণকবর আবিষ্কারের পর তদন্ত শেষে এ সকল অভিযুক্তদের নাম উঠে আসে। অভিযুক্তরা মানব পাচার, বহুজাতিক অপরাধ চক্রে জড়িত থাকা ও থাইল্যান্ডে বেআইনিভাবে বিদেশিদের নিয়ে আসার অভিযোগে অভিযুক্ত হয়েছে। খবরে বলা হয়েছে বেশিরভাগ অভিযুক্তরা থাইল্যান্ডের নাগরিক এবং তাদের সাথে কয়েকজন বাংলাদেশি ও মিয়ানমারের নাগরিকও রয়েছেন। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশ ভারত যৌথ ওয়ার্কিং কমিটির বৈঠকে দুদেশের স্থল সীমান্ত এবং মানচিত্রের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। সবিস্তারে জানাচ্ছেন ঢাকায় আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
প্রতিবেশী দুই রাষ্ট্রের সর্বোচ্চ নীতি নির্ধারকদের নির্দেশনা মতে ভবিষ্যতের আইনি ঝামেলা এড়াতে রেকর্ডপত্র সই করেছেন স্থল সীমান্ত চুক্তি প্রস্তাবন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ঢাকা ও দিল্লির কর্মকর্তারা। আনুষ্ঠানিক ঘন ঘোষণা আসেনি এখন পর্যন্ত। বৈঠকে অংশ নেয়া বিভিন্ন কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, পূর্ব নির্ধারিত 31 জুলাই মধ্যরাতে বাংলাদেশ ভারত ছিটমহল বিনিময় সম্পন্ন হবে। চূড়ান্তভাবে নিষ্পত্তি হবে 68 বছরের পুরনো ওই সমস্যার। শুক্রবার সন্ধ্যায় শেষ হওয়া দুদিনের আলোচনায় অনেক বিষয় সামনে এসেছে। 2011 সালের ছিটমহল সর্বশেষ পূর্ণাঙ্গ জরি হয়েছিল। সেখানে বাংলাদেশের ভেতরে থাকা ভারতের 111টি ছিটমহলের আয়তন 17,160.63 একর এবং জনসংখ্যা 37,383 জন এবং ভারতে থাকা বাংলাদেশের 51টি ছিটমহলে আয়তন 7,110.02 একর এবং লোকসংখ্যা 14,090 জন পাওয়া গিয়েছিল। চলতি মাসে একটি জনগণনা হয়েছে, সেখানে জনসংখ্যা বেড়েছে। একজন কর্মকর্তা বলেছেন, চুক্তি বাস্তবায়নের ফলে 111টি ছিটমহল বাংলাদেশের অধিকারে আসবে আর ভারতের কাছে বাংলাদেশ হস্তান্তর করবে 51টি। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
মতিউর রহমান চৌধুরীর আরো একটি প্রতিবেদন এবার, যেখানে তিনি বাংলাদেশের সড়ক মহাসড়কে দুর্ঘটনার বিবরণ দিয়েছেন। বলেছেন, এক সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে 118 জনের প্রাণহানি ঘটেছে।
বাংলাদেশের ইতিহাসে এত বিপুল সংখ্যক মানুষ এক সপ্তাহে সড়ক দুর্ঘটনায় প্রাণ দেননি। শুক্রবার গাজীপুর, মাদারীপুর, টাঙ্গাইল, ঢাকা, মাগুরা, সিলেট, নীলফামারী ও শেরপুরে 24 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 15 শতাধিক। দুর্ঘটনা রোধে মহাসড়কগুলোতে অটোরিকশা চলাচল বন্ধ করা হলেও এতে কাজ আসেনি। মুজিবুর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
আগামী অগস্ট মাসে ভারতের স্বাধীনতা দিবসের প্রাক্কালে হরকাতুল জিহাদি ইসলামী বা হুজি বড় ধরনের নাশকতা চালাতে পারে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করে দিয়েছে। বিস্তারিত শুনুন কলকাতায় আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের টেলিফোন বার্তায়।
নাশকতার জন্য জঙ্গিরা মালদহের ভারত বাংলাদেশ সীমান্ত বেছে নিতে পারে বলে জানানো হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রকের বার্তা পেয়ে সীমান্তে বিএসএফ এর টহলদারি বাড়ানো হয়েছে, সতর্ক করা হয়েছে জেলা পুলিশ প্রশাসনকেও। বিএসএফ এর গোয়েন্দা শাখা সূত্রে জানা গেছে, অনুপ্রবেশের জন্য জঙ্গিরা মালদহ জেলার সীমান্ত সংলগ্ন 5টি ব্লক, ইংরেজবাজার, কালিয়াচক 3, হবিবপুর, বামনগোলা ও পুরনো মালদহের সীমান্ত এলাকা বেছে নিতে পারে। সংশ্লিষ্ট অঞ্চলে হুজি সহ 4টি জঙ্গি গোষ্ঠীর কয়েকজনের জমায়েতের খবরও এসেছে। নাম প্রকাশ করা যাবে না এই শর্তে সংবাদ মাধ্যমের কাছে বিএসএফ এর এক আধিকারিক বলেছেন, জল ও স্থল দুই জায়গাতে সীমান্ত টহলদারি বাড়ানো হয়েছে, ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক দূরবীন সহ সিগন্যাল ব্যবস্থা। রাত 10টা থেকে সকাল 6টার মধ্যে সীমান্তে সন্দেহভাজন কাউকে দেখলে আটক করার নির্দেশ দেওয়া হয়েছে বিএসএফ এর চৌকির জওয়ানদের। রাত 10টার পর বাড়ির বাইরে না বেরোতে সতর্ক করা হয়েছে সীমান্তবর্তী গ্রামের মানুষদেরও।
ভারতে লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর বিপুল সাফল্যের পেছনে নির্বাচনী প্রচার কৌশলে মুখ্য ভূমিকা পালন করেছিলেন প্রশান্ত কিশোর। আগামী অক্টোবরে বিহার বিধানসভা নির্বাচনে তিনি আবার মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের নির্বাচনী কৌশল ঠিক করবেন। মোদী আর নীতিশ অবশ্য ঘোর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী। বিষয়টি নিয়ে বিশ্লেষণ করেছেন আমাদের কলকাতা প্রতিবেদক গৌতম গুপ্ত।
দুই প্রচারেই দু একটা আশ্চর্য মিল রয়েছে। মোদীর প্রচারে তাকে প্রধানমন্ত্রী হিসেবে তুলে ধরা হয়েছিল, আর বিহারের প্রচারেও নীতিশ কুমারই হলেন রাজ্যের ভবিষ্যৎ মুখ্যমন্ত্রীর মুখ। মোদীর বিরুদ্ধে প্রধানমন্ত্রী হিসেবে কাউকে তুলে ধরতে পারেনি কংগ্রেস দল, এবারেও নীতিশের বিকল্প হিসেবেও কাউকে তুলে ধরতে পারছে না বিজেপি নেতৃত্ব। বিহার জুড়ে কেবল নীতিশ কুমারেরই ছবি সহ প্রচার, এমনকি তার জনতা দল ইউনাইটেড দলের কোনো নাম বা প্রতীক পর্যন্ত উঠে আসেনি প্রচারে। নীতিশ ছাড়া কোনো বিকল্প নেই, কোনো গতি নেই, এই হলো প্রচারের কৌশল। নীতিশ যদি জিতে আসেন, প্রশান্ত কিশোরই জয় জয়কার হবে, তাতে কোনো সন্দেহ নেই। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
যুক্তরাষ্ট্রের সেনা কর্তৃপক্ষ বলেছে, এ মাসের গোড়ার দিকে দক্ষিণ পূর্ব আফগানিস্তানে চালানো বিমান হামলায় আল কায়দার শীর্ষ কমান্ডার আবু খালিল আল সুদানি নিহত হয়েছে। শুক্রবার এক বিবৃতিতে পেন্টাগন জানিয়েছে, 11 জুলাই পাকিস্তান আফগান সীমান্তে পাকতিকা প্রদেশে চালানো অভিযানে সে মারা যায়। বৃহস্পতিবার সন্ধ্যায় লুইজিয়ানা রাজ্যের একটি সিনেমা হলে যে বন্দুকধারী গুলি চালিয়ে দুজনকে হত্যা করে এবং 9 জনকে আহত করে এবং পরে সে আত্মহত্যা করে, পুলিশ তাকে শনাক্ত করেছে। লাফায়েত শহরের কর্মকর্তারা বলেন, 59 বছর বয়সী ওই বন্দুকধারীর নাম জন রাসেল হাসওয়ার। আজ এ পর্যন্তই ছিল বিশ্ব সংবাদ।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে। বাংলাদেশ ভারত ছিটমহল হস্তান্তরে বেশ কিছু জটিলতা এবং সমস্যা দেখা দিয়েছে মাঠ পর্যায়ে। এর মধ্যে একটি সমস্যা হচ্ছে গত 6 থেকে 16 জুলাই মাঠ পর্যায়ে যে জরিপ হয়েছে তাতে নাম তালিকাভুক্তকরণ করতে পারেননি অনেকে। তারা এই বিষয়ে দরখাস্ত জমা দিয়েছেন স্ব জেলা প্রশাসকের কার্যালয়ে এবং মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাছে। ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমির খসরু।
ছিটমহল হস্তান্তরে বেশ কিছু জটিলতা এবং সমস্যা দেখা দিয়েছে মাঠ পর্যায়ে। এর মধ্যে একটি সমস্যা হচ্ছে গত 6 থেকে 16 জুলাই মাঠ পর্যায়ে যে জরিপ হয়েছে তাতে নাম তালিকাভুক্তকরণ করতে পারেননি অনেকে। তারা এ বিষয়ে দরখাস্ত জমা দিয়েছেন স্ব জেলা প্রশাসকের কার্যালয়ে এবং মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাছে। এছাড়া জমি জমার মালিকানা এবং দলিল দস্তাবেজ না থাকার সমস্যাও দেখা দিয়েছে। প্রধান সমস্যাগুলো কি কি সে সম্পর্কে বলছেন বাংলাদেশ ভারত ছিটমহল হস্তান্তর কমিটির বাংলাদেশ অংশের প্রধান গোলাম মুস্তফা।
ছিটমহলগুলোতে হেড কাউন্টিং সম্পন্ন হয়েছে, প্রায় 3,000 মতো মানুষ তাদের এই গণনায় নাম আসে নাই। যে আবার অনেক ছিটমহলে অনেকে আছে যে তার কাগজ আছে কিন্তু জমি সে দখলে যেতে পারে নাই। আরো হাজারো সমস্যা এখানে আছে তো বটেই। জমি যেমন ধরেন অনেকে জমি খাচ্ছে কিন্তু কাগজ নাই। এখন যদি মানে এখানে আগুনে পুড়ে গেছে বাড়ি, যার কারণে তার কাগজপাতি সব নষ্ট হয়ে গেছে, পুড়ে গেছে। আর আরো সমস্যা যেগুলো যেমন রয়েছে যে ধরেন অনেকেরই ব্রিটিশের সময় তো পার্টিশন ছিল না, বাড়ির একটি একটি ঘর করছে ধরেন ছিটমহলে, পড়ে গেছে আরেকটি পড়ে গেছে বাংলাদেশে। এখন সে তার জমিগুলো খাচ্ছে, ছিটমহলে আবার তাবার করে তার পূর্ব মালিকানা হিসেবে বাসের কর্তৃক সম্পত্তি যাবে, তার হেড কাউন্টিং এর নাম নাই। এখন যদি হেড কাউন্টিং হিসাবে যদি মালিকানা করতে যায় তাহলে এই লোকগুলো তার সঠিক কর্তৃক সম্পত্তি থেকে বঞ্চিত হবে।
এদিকে জনগণনা জরিপের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উত্থাপন করেছে ভারতীয় কয়েকটি মানবাধিকার সংগঠনও। তবে কর্মকর্তারা বলেছেন এসব সমস্যার সমাধান করতে হবে এবং করা হবে খুব দ্রুত। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন ইনস্টিটিউটের ছাত্রী সাবিরা মেহরিন সম্প্রতি জেস্ট বা গ্লোবাল ইনোভেশন থ্রু সায়েন্স অ্যান্ড টেকনোলজির উদ্যোগে আয়োজিত বৈজ্ঞানিক উদ্ভাবনে ধারণা দেওয়ার জন্য শীর্ষ 15 জনের মধ্যে অন্যতম বলে নির্বাচিত হয়েছেন। তার সঙ্গে ওয়াশিংটন স্টুডিও থেকে কথা বলেছেন আনিস আহমেদ।
সাবিরা মেহরিন, আপনি সম্প্রতি যুক্তরাষ্ট্র সরকারের পররাষ্ট্র দপ্তর পরিচালিত গ্লোবাল ইনোভেশন থ্রু সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সংক্ষেপে যাকে জিস্ট বলা হচ্ছে, তাদের উদ্যোগে বৈজ্ঞানিক উদ্ভাবনের জন্য আইডিয়া স্টেজের শীর্ষ 15 জনের মধ্যে অন্যতম নির্বাচিত হয়েছেন। আপনার টিম ঠিক কি উদ্ভাবন করেছে?
আসলে আমাদের যে আইডিয়াটা, এটা হচ্ছে আমরা গরিব মানুষদেরকে শক্ত এবং ভালো দেখে আমরা ঘর বাড়ি তৈরি করার জন্য আমরা কিছু মেটেরিয়ালস দিতে চাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে ইনোভেশন বা উদ্ভাবন ব্যাপারটা আসছে, কারণ আমরা আখের ছোকরা দিয়ে তৈরি করব এই সব ঘর বাড়ির যে ইট এবং যে সিমেন্ট আমরা যেগুলো তৈরি করছি, এগুলো হচ্ছে সম্পূর্ণ প্রাকৃতিক উপায় তৈরি হবে। এই কারণে আমরা বলবো যে এটা একটা নতুন একটা উদ্ভাবনের বিষয় আমাদের কাছে।
তো এই উদ্ভাবনের মাধ্যমে ঠিক কি অর্জন করতে চাইছেন বলে মনে হয়?
আমরা চাচ্ছি যে এই উদ্ভাবনের মাধ্যমে যারা গরিব মানুষ, যারা কোনোভাবে এক্সপেন্সিভ দামি ঘরবাড়ি বা ইট বা সিমেন্ট কোনো হচ্ছে কোনোভাবে তাদের সামর্থ্যের মধ্যে আসছে না, আমরা তাদেরকে এই উদ্ভাবনের মাধ্যমে কিছু ভালো ঘরবাড়ি তৈরি করার একটা সুযোগ তৈরি করে দিতে পারছি।
এটা কতখানি টেকসই হবে বলে আপনার মনে হয়?
আমরা এখনো পরীক্ষা চালাচ্ছি, বুয়েটের কাছে পাঠিয়েছি যে টেস্ট করার জন্য যে এটা কতটুকু টেকসই হতে পারে। বাট অলরেডি আমরা বিভিন্ন রিসার্চের থ্রুতে আমরা দেখেছি প্রফেসরদের যে এটা যথেষ্ট টেকসই। আর এটা পুরানো না হলেও এটা অলমোস্ট ইটের, পুরানো ইটের মতো হচ্ছে শক্তিটা থাকবে।
এই ধরনের উদ্ভাবনের দিকে আপনার আগ্রহের কারণটা কি ছিল?
সবসময় বিজ্ঞানকেই ভালো লাগতো, সেখানে আমি বিভিন্ন বৈজ্ঞানিক বিষয় নিয়ে পড়াশোনা করেছি। কিন্তু আমার ইচ্ছা ছিল যে এই যে বৈজ্ঞানিক বিষয়ে যে আগ্রহটা আছে এটা কোনোভাবে একটা ব্যবসায়ের যেন আমি রূপান্তর করতে পারি। এই কারণে আমি চেয়েছি যে আমি ইউনিভার্সিটি লেভেলে উঠে যেন আমি ব্যবসা সম্পর্কে যেন পড়াশোনা করতে পারি।
তাহলে এই উদ্ভাবনের ব্যবসায়িক সাফল্যের সম্ভাবনা আপনি কতটুকু দেখেন?
আমরা আসলে এমন ভাবে ব্যবসাটাকে বা এই আইডিয়াটাকে সাজানোর চেষ্টা করেছি যেন এটা শুধুমাত্র লাভের ভিত্তিতেই যেন না দেখে, বরং সমাজের জন্য একটা ভালো ধরনের ফলাফল বা একটা ইম্প্যাক্ট যেন ক্রিয়েট করতে পারে। তো আমরা চেষ্টা করছি যে সমাজেরও ভালো জানা হয়ে থাকে, আমাদের ব্যবসারও জন্য উপকার হয়ে থাকে।
আইডিয়া স্টেজের প্রথম 15 জনের মধ্যে আপনারা বিশ্বে একজন, তো সেই দৃষ্টিভঙ্গি থেকে বলি যে কতখানি আপনারা আশাবাদী, আপনি এবং আপনার টিম কতখানি আশাবাদী যে প্রথম 3 জনের মধ্যেই আপনাদের স্থান থাকতে পারে?
আসলে সত্যি বলতে আমাদের যে এই আইডিয়াটা, এটা আগেও একটা কম্পিটিশনে জিতেছিল, গ্লোবাল সোশ্যাল এন্টারপ্রেনারশিপ কম্পিটিশন, যেটা ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন করেছিল, ফস্টার স্কুল অফ বিজনেস থেকে অর্গানাইজ করেছিল অনুষ্ঠানটা। তো এই কম্পিটিশনে আমরা হচ্ছে সেকেন্ড প্রাইজ পেয়েছিলাম আর আমরা হচ্ছে কনিষ্ঠতম দল ছিলাম। এইভাবে আমরা দেখেছি যে এটা বিভিন্ন জায়গায় গ্রহণযোগ্যতা পেয়েছে আর বাংলাদেশে আমরা যেহেতু নিজেরা থেকে এই দেশের জন্য আমরা এই আইডিয়াটাকে প্রতিস্থাপন করছি, আমরা মনে করি যে আমরা যদি ঠিকভাবে শিখে আর আরো উন্নত করে এই আইডিয়াটাকে যদি উপস্থাপন করতে পারি তাহলে শীর্ষ 3-এর মধ্যে যাওয়ার ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো, নিজেদেরকে দেখতে চাই আসলে।
তো সেই ব্যাপারে আপনাদের সামনের পরিকল্পনা কি?
সামনের পরিকল্পনা হচ্ছে যে আমরা আপাতত হচ্ছে এই জি স্টেজ কম্পিটিশন, সেখানে কিছু ট্রেনিং দিচ্ছে আমাদেরকে, আমরা চাচ্ছি ট্রেনিং থেকে যতটুকু সম্ভব হচ্ছে সবচেয়ে বেশি শেখা। এরপর আমরা চেষ্টা করবো সেখানে কিছু ইনভেস্টার আছে তাদের কাছে আমাদের আইডিয়াটা জানানো, যেন শুধুমাত্র বাংলাদেশের জন্য সীমাবদ্ধ না থাকে, আমরা চাই যে এটা অন্যান্য দেশেও যেন আমরা আইডিয়াটাকে ইমপ্লিমেন্ট যেন করতে পারি।
সাবিনা মেহরিন, আপনার এবং আপনার টিমের সাফল্য কামনা করছি, আপনাকে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062। এবারে রয়েছে বিজ্ঞান জগতের খবরও খবর। আমরা সবাই জানি প্রকৃতিতে সময় কাটানো স্বাস্থ্যের জন্য উপকারী, এতে করে বিষণ্নতা দূর হয়, ইমিউন সিস্টেমের উন্নতি হয়। তবে এখন বিশেষজ্ঞরা বলছেন এতে করে শিশুদের মধ্যে শিক্ষা গ্রহণের আগ্রহও বাড়ে। ভয়েস অফ আমেরিকার মায়া পূজারার রিপোর্ট পড়ে শোনাচ্ছেন সাবরিনা চৌধুরী। মায়েরা যখন সন্তানদের বলে থাকেন কম্পিউটারে সারাক্ষণ মুখ গুজে না থেকে বাইরে বেরিয়ে আসতে, এই আবদারের পেছনেও কিন্তু একটি ভালো যুক্তি রয়েছে। নতুন একটি গবেষণায় প্রমাণিত হয়েছে বিস্তৃত সবুজ প্রান্তরের সাথে শিশুদের মানসিক বুদ্ধিমত্তা বৃদ্ধির একটি সংযোগ রয়েছে। স্পেনের বার্সেলোনা শহরের বিজ্ঞানীরা খতিয়ে দেখার চেষ্টা করেছেন যে তাদের শহরের স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা সবুজ প্রকৃতি থেকে কোনো উপকার পাচ্ছে কিনা। এনভায়রনমেন্টাল এপিডেমিওলজির রিসার্চ সেন্টারের গবেষকরা সেই শহরের 36টি স্কুলের 7-10 বছর বয়সের 2600 ছাত্রছাত্রীর ওপর গবেষণা করেছেন। তারা স্যাটেলাইট দিয়ে স্কুলগুলোর চারপাশের গাছগাছালির পরিমাণ পর্যবেক্ষণ করেছেন। গবেষক জর্জি সুনেয়ার বললেন,
This satellite data is able to measure the intensity of the green color and the photosynthetic activity. So then with that we can know the
satellite থেকে যে তথ্য উপাত্ত পাওয়া যাচ্ছে তাতে করে সেই এলাকার সবুজের ঘনত্ব এবং সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সম্পর্কে জানা যাচ্ছে। গবেষকরা এক বছরের ভেতর 4 বার ছাত্রছাত্রীদের কম্পিউটারে কিছু পরীক্ষার মাধ্যমে তাদের স্মরণ শক্তির নিরীক্ষা করে দেখেন। তারপর তারা একটি গাণিতিক মডেল তৈরি করেন। সেখান থেকে তারা বোঝার চেষ্টা করছেন যে ছাত্রছাত্রীদের উন্নত স্মরণ শক্তির সাথে সবুজের কোনো সংযোগ আছে কিনা। তাছাড়াও তারা অন্যান্য ক্ষেত্রগুলো খতিয়ে দেখছে, যেমন তাদের অভিভাবকদের সামাজিক অবস্থান, স্কুলগুলো কোন এলাকায় অবস্থিত ইত্যাদি। ফলাফলে দেখা গেছে যে স্কুলগুলোর চারপাশ গাছগাছালি ঘেরা সেই স্কুলের ছাত্রছাত্রীদের স্মরণশক্তি 5-6% বৃদ্ধি পেয়েছে এবং 1% অমনোযোগিতা হ্রাস পেয়েছে। বিজ্ঞানী জর্ডি সুনেয়ার আরও বললেন,
What this data is telling us is that a way to manage air pollution in the cities is increasing
তিনি আরো বললেন, গাছগাছালি এবং সেই সাথে শহরে ট্রাফিক জ্যাম কম থাকায় বায়ুদূষণের পরিমাণ হ্রাস পাচ্ছে, তাই শ্রেণীকক্ষগুলো বায়ুদূষণমুক্ত, আর তাই ছাত্রছাত্রীদের স্মৃতিশক্তি এবং মনোযোগ 2/3 বৃদ্ধি পেয়েছে বলে মনে করছেন বিজ্ঞানীরা। এবারে রয়েছে যুব সংবাদ। যুক্তরাষ্ট্রে লাখ লাখ শিক্ষার্থীদেরকে স্কুলে খাবার দেওয়া হয়, কিন্তু গ্রীষ্মকালীন ছুটির সময় তাদের অনেকে, বিশেষ করে কর্মহীন অভিভাবকদের সন্তানরা, খাদ্য নিরাপত্তাহীনতায় ভোগে। আর তাদের কাছে খাবার পৌঁছানোর উদ্যোগ নিয়েছে ক্যাপিটাল এরিয়া ফুড ব্যাংক। সংস্থাটি একটি বাসে করে ওয়াশিংটন ডিসির বাইরে ছুটিতে থাকা দরিদ্র শিশুদের হাতে খাবার পৌঁছে দিচ্ছে। এ বিষয়ে ভয়েস অফ আমেরিকার সাংবাদিক জেনেট ওয়ানস্টেনের রিপোর্ট থেকে শোনাচ্ছেন রোকেয়া হায়দার।
যুক্তরাষ্ট্রে এখন গ্রীষ্মকাল, এখন স্কুলের ছুটি, ছেলেমেয়েরা কেউ হয় সামার ক্যাম্প বা গ্রীষ্মকালীন শিবিরে যাচ্ছে, নানা খেলাধুলা বা পড়াশোনায় মেতে রয়েছে। আবার অনেকেই কিন্তু মা বাবার সঙ্গে, যারা কাজ করেন না, তাদের সঙ্গে ঘরে থাকেন, তাদের নিয়েই আজকের কথা। ভার্জিনিয়ার উত্তরাঞ্চলে একটি ভ্রাম্যমান ঘরে তিন সন্তানকে নিয়ে থাকেন লরা হোয়ারিস ক্রুজ। তিনি বলছিলেন, লরা বলছিলেন, অনেকেই কাজকর্ম করেন না, আর তাই খাবারের কথা চিন্তা ভাবনা করে ছেলেমেয়েদের নিয়ে ঘরে বসে থাকাটা মুশকিল হয়ে পড়ে। অন্য 2.10 কোটি শিক্ষার্থীর মতো লরার সন্তানরাও বিনামূল্যে অথবা অল্প খরচে স্কুলে খাবার পায়। কিন্তু যখন ক্লাস শেষ হয়ে যায়, গরমকালটাতে যখন স্কুলের ছুটি, তখনও কি খাবার পাওয়া সম্ভব? হ্যাঁ, তা সম্ভব হতে পারে। এবং এরই মধ্যে শুরু হয়েছে ওয়াশিংটন ডিসির উপকণ্ঠে ক্যাপিটাল এরিয়া ফুড ব্যাংক নামের একটি সংস্থা। তারা সেখানে খাবারের বাস চালু করেছে, আর জুন মাস থেকে স্কুল বন্ধ হওয়ার পর থেকে সে একেবারে সেপ্টেম্বরে ক্লাস শুরু না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচিতে যোগ দিয়েছে স্থানীয় একটি দোকান। অভিভাবক লরা বলছিলেন, বাচ্চারা ওই বাসটিকে আসতে দেখে খুশি হয়, তার কারণ ওরা ফল পছন্দ করে, এবং সাদা রঙের বাসটি বর্ণিল সবজি ও ফলের কার্টুন নিয়ে সাজানো থাকে, যা ভার্জিনিয়ার উত্তরাঞ্চলে প্রতিদিন দুপুরে 4টি জায়গায় গিয়ে থামে এবং 200-এরও বেশি শিক্ষার্থীকে খাবার দেয় এক একটি জায়গায়। ক্যাপিটাল এরিয়া ফুড ব্যাংক এই কর্মসূচি চালু করতে সাহায্য করেছেন সিসিলিয়া ভেরগারাটি।
So we knew that there were pockets of poverty and there would be pockets of children that could really
সিসিলিয়া বলছিলেন, আমরা জানি ওই অঞ্চলে দরিদ্র লোকজন আছে, সেখান থেকেই খাবারের বাসের এই ধারণাটা এসেছে। বাসটি কোথায় কোথায় যাবে তা ঠিক করতে সরকারি তথ্য এবং নিজস্ব গবেষণা অনুযায়ী একটি হাঙ্গার ম্যাপ তৈরি করেছে সংস্থা। আর ওই মানচিত্রেই দেখা যায় অনেক এলাকা গ্রীষ্মকালীন খাবার কর্মসূচির আওতার বাইরে, যা সারা দেশের জন্যই এখন একটা সমস্যা। এক পরিসংখ্যানে দেখা গেছে ঘরে থাকা 1.60 কোটি শিশু খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে, যার মধ্যে গত বছরই সরকার 30 লক্ষ তারও বেশি শিশুকে খাবার দিয়েছে। আর 1975 সাল থেকে ফেডারেল সামার ফুড সার্ভিস কর্মসূচির আওতায় শিশুদের খাবার দেওয়ার ব্যবস্থা হয়েছে, যার প্রাথমিক লক্ষ্য ছিল গ্রীষ্মকালীন ক্যাম্প এবং কমিউনিটি সেন্টারগুলোতে খাবার দেওয়া। ফেডারেল সামার ফুড সার্ভিস কর্মসূচির দায়িত্বে থাকা যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের কর্মকর্তা অড্রে রো বললেন, পরিবর্তন আনার মতো পর্যাপ্ত সুযোগ সুবিধা না রেখে কেবল শূন্যের কোঠাকে চিহ্নিত করতে কর্মসূচিটি তৈরি করা হয়েছিল। এখন আমরা সেই শূন্যতা খুঁজে পেয়েছি এবং তা দিনে দিনে কমে আসছে, কারণ এখন আমাদের অনেক নতুন অংশীদার আমাদের সঙ্গে যোগ দিয়েছে।
শ্রোতা বন্ধুরা, এবার রয়েছে মিতালি রাশোর আপনাদের পাঠানো চিঠিপত্রে জবাব দিচ্ছেন রোকেয়া হায়দার।
হ্যাঁ, মিতালি রাশোর থেকে আমি ঈদ মুবারক জানাচ্ছি, কারণ এর মধ্যে আমার মিতালি রাশোর আসা হয়নি। শ্রোতা বন্ধুরা, ঈদ ভালোই করেছেন মনে হচ্ছে। তো সাবরিনা, প্রথমে জিজ্ঞেস করি তোমাকে, তোমার ঈদ কেমন কাটলো?
হ্যাঁ, আমার ঈদ তো খুব ভালোই কেটেছে। সেই সকালে আমি আমার আত্মীয় স্বজন এবং আমার পরিবারকে নিয়ে আমি নামাজ পড়তে গিয়েছিলাম। সেই সাথে আমি এখানকার প্রবাসী বাঙালিরা বিভিন্ন স্টেটে কীভাবে ঈদ পালন করছে তাদের সাথেও আমি কথা বলেছি। আমাদের
খুব ভালো। আর তুমি সারাদিনই ঘুরেছ?
হ্যাঁ, সারাদিনই ঘুরেছি রাত পর্যন্ত।
সেলিম স্টুডিওতে রয়েছে। সেলিম, তোমার ঈদ কেমন?
জি আপা, ধন্যবাদ। আমার ঈদ আসলে, আমি তো কাজ করেছি ঈদের দিন, কয়েক ঘন্টা কাজ করেছি, আর আমার স্ত্রী এবং ছেলে দুজনে নামাজ পড়তে গিয়েছিল পাশের এক প্রতিবেশীর সঙ্গে। ভালোই হয়েছে ঈদ।
বেশ, আমাদের সবারই ঈদ ভালো কেটেছে। আর দেশ থেকে যেমন ফেসবুকে আমরা দেখেছি আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে মতামত জানিয়েছেন ঈদের, এবং সৈয়দ সালাউদ্দিন লিখেছেন, হৃদয় দিয়ে হৃদ্যতা মানুষ আর মনুষ্যত্বে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সবাইকে, সবাই ঈদ মুবারক জানাচ্ছেন। সুনীল বরণ দাস, মাহমুদুর নবী বাকি, রফিকুল ইসলাম মিঠু, আবু নাসির ফিরদৌস, মোহাম্মদ আলী আখন্দ, মোহাম্মদ আবদুল্লাহ, আফজল হোসেন, শরীফা আক্তার পান্না, রিপন রহমান, সুমন ঠাকুর, উজ্জ্বল মুন্সি, নাজিম মাহমুদ, বিভিন্ন জায়গা থেকে, বাংলাদেশ থেকে, ভারত থেকে অনেকেই ঈদের শুভেচ্ছা আমাদের জানিয়েছেন এবং গত কয়েকদিনও আমরা শ্রোতাদের বলেছি। যেমন খালিদ বিন চৌধুরী, তিনিও লিখেছেন, এবং আফসানা হক, তারা লিখছেন যে খুব ভালো লাগলো আপনাদের ফেসবুকে ছবি দেখে এবং ঈদের খবরাখবর শুনে। তনিমা আফরোজ, রুমন আহমেদ, কতগুলো অনেক নাম কিন্তু, তাই না? তো যাই হোক, আপনারা সবাই আমাদের ঈদের অনুষ্ঠান শুনেছেন, আপনারাও ঈদ ভালো কাটিয়েছেন সেটাই আশা করছি। সবাইকে চিঠি লেখার জন্য, ফেসবুকে খবরাখবর জানানোর জন্য অনেক অনেক ধন্যবাদ। এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন সেলিম হোসেন।
কড়া নিরাপত্তা এবং উষ্ণ সম্বর্ধনায় দুদিনের ঐতিহাসিক সফরে শুক্রবার সন্ধ্যায় কেনিয়ায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে এটি তাঁর প্রথম কেনিয়া সফর। কেনিয়ানরা প্রেসিডেন্ট ওবামার আগমনকে হোম কামিং আখ্যা দিয়ে সুন্দর করে সাজিয়েছেন নাইরোবি শহরকে। আফ্রিকায় প্রথমবার অনুষ্ঠিত বিশ্ব উদ্যোক্তা সম্মেলনে প্রেসিডেন্ট ওবামা যৌথ আয়োজক হিসেবে ভাষণ দেবেন শনিবার। তুরস্ক বলেছে ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে তারা ওই জঙ্গি দলের ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালানো শুরু করেছে। শুক্রবার তুরস্কের দিয়ারবাকির থেকে তিনটি F-16 যুদ্ধ বিমান তুরস্কের সীমান্ত সংলগ্ন কিলিস শহরে ইসলামিক স্টেট জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে সজোরে আক্রমণ চালায়। এক সংবাদ সম্মেলনে তুরস্কের প্রধানমন্ত্রী দাভুতুগলু বলেছেন তুরস্কের উপর হামলায় তার সরকার চুপ করে থাকবে না, তুরস্ক সীমান্ত নিরাপদ রাখতে তারা বদ্ধপরিকর। পূর্ব ঘোষণা ছাড়াই কুর্দিস্তান সফরে গিয়ে কুর্দি নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ কার্টার। শুক্রবার সকালে তিনি ইরবিলে পৌঁছান। ওয়াশিংটনের ঘনিষ্ঠ মিত্র কুর্দিস্তানের প্রেসিডেন্ট মাসুদ বারজানির সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে তাঁর। যুক্তরাষ্ট্রের সেনা কর্তৃপক্ষ বলেছে এ মাসের গোড়ার দিকে দক্ষিণ পূর্ব আফগানিস্তানে চালানো বিমান হামলায় আল কায়দার শীর্ষ কমান্ডার আবু খলিল আল সুদানি নিহত হয়েছে। শুক্রবার এক বিবৃতিতে পেন্টাগন জানিয়েছে 11 জুলাই পাকিস্তান আফগান সীমান্তে পাকতিকা প্রদেশে চালানো অভিযানে সে মারা যায়। বৃহস্পতিবার সন্ধ্যায় লুইজিয়ানা রাজ্যের একটি সিনেমা হলে যে বন্দুকধারী গুলি চালিয়ে দুজনকে হত্যা এবং নজনকে আহত করে এবং পরে সে আত্মহত্যা করে, পুলিশ তাকে শনাক্ত করতে সমর্থ হয়েছে। লাফায়েত শহরের কর্মকর্তারা বলেছেন 59 বছর বয়সী ওই বন্দুকধারীর নাম জন রাসেল হাউসার। শহরের পুলিশ প্রধান জিম ক্রাফ্ট তাকে বাউন্ডুলে হিসেবে মন্তব্য করেছেন। বন্দুকধারী সেদিন ওই হলে আক্রমণ চালানোর সময় প্রায় 100 মানুষ ট্রেন রেক ছবিটি দেখছিলেন। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে যুক্তরাষ্ট্র বর্ণবাদ পরবর্তী যে সম্প্রীতির বিশ্ব ছিল সে অবস্থায় আসেনি, যা হবে বলে অনেকেই আশা করেছিলেন, বিশেষ করে দেশের প্রেসিডেন্ট প্রথম আফ্রিকান আমেরিকান নির্বাচিত হবার পর। শ্বেতাঙ্গ ও কৃষ্ণাঙ্গ সহ প্রতি 10 জনের মধ্যে 6 জন আমেরিকান মনে করেন বর্তমান বর্ণবাদী অবস্থা অনেক খারাপ। পররাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থায় হিলারি ক্লিনটন তার ব্যক্তিগত ইমেইলে কোনো স্পর্শকাতর সরকারি তথ্য অসতর্কভাবে ব্যবহার করেছিলেন কিনা তার জন্য বিচার বিভাগকে একটি অপরাধ তদন্ত মামলা খোলার অনুরোধ করেছেন যুক্তরাষ্ট্রের 2 ফেডারেল ইন্সপেক্টর জেনারেল। নিউ ইয়র্ক টাইমস এ খবর দিয়েছে। অপরাধ তদন্ত মামলা খোলার ব্যাপারে বিচার বিভাগ এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানানো হয়েছে নিউ ইয়র্ক টাইমসেই। ম্যালেরিয়ার সম্ভাব্য নতুন এক ভ্যাকসিনের প্রতি সবুজ সংকেত দিয়েছেন ইউরোপের নিয়ন্ত্রকেরা, যারা যাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ছাড়পত্র প্রদান ও মূল্যায়নের পথ সুগম করতে পারে।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ডেলোরেস ডেভিস, প্রকৌশলী ছিলেন কার্টিস বাইনাম। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আরেকবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.